রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মদনী চ্যানেলের দর্শক শ্রোতা, রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আপনাদেরকে আবার একবার স্বাগত। আজকে রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে আমরা কালামুল্লাহ শরীফের তেলাওয়াত হামদে বারি তাআলা, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা মূল্যবান মদনী ফুল আমরা শ্রবণ করব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে আপনাদের কল, আপনাদের SMS কেও আমরা শামিল করব। আসুন আমরা শুরুতেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত শ্রবণ করি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. إن الصفا والمروة من شعائر الله، فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما، ومن تطوع خيرا فإن الله شاكر عليم. آمنت بالله صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم.
صلوا على الحبيب صلى
الله تعالى على محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের শুরুতে আমরা কালামুল্লাহ শরীফের তেলাওয়াত শ্রবণ করলাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম দুরূদ শরীফ পাঠ করার ব্যাপারে সাদ ফরমান, যে ব্যক্তি জুমার দিন 80 বার দুরূদ শরীফ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার 80 বছরের গুনাহ ক্ষমা করে দেবে। আমরা নিয়ত করি রাসূলে করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি আমরা দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিস মুবারাকা যা ইবনে মাজাহ শরীফ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যারা সাধারণ মানুষ, যেমন আম্বিয়ে কেরাম যারা তারা তো অসাধারণ, আল্লাহ তাআলার প্রিয় ভাজন, প্রিয় ব্যক্তিত্ব, সাধারণ মানুষদের উদ্দেশ্যে যাদের দ্বারা গুনাহ সংঘটিত হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে সকল মানুষ গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে সেই উত্তম যে তওবা করে। যখন আমরা এই তওবার বিষয়টাকে যখন আমরা সামনে নিয়ে আসি, অর্থাৎ তওবা হচ্ছে যেই জিনিস অবলম্বন করার মাধ্যমে যে বান্দা ওই বান্দার যে বিচ্ছুতি, যে গুনাহগুলো রয়েছে, অপরাধগুলো হয়েছে, সেগুলা ক্ষমা হয়ে যায় এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সৃষ্টি হয় তওবার মাধ্যমে। আজকে আমরা আমাদের আজকের অনুষ্ঠানে আমরা যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে তওবা কবুলিয়তের সবচাইতে যে উত্তম যে মাধ্যম রয়েছে, আজকে সে বিষয়ে আমরা শ্রবণ করব। সে উত্তম মাধ্যম কি, যে কোন জিনিসটা আমরা অবলম্বন করলে যে জিনিসের বসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। ইনশাআল্লাহ সঙ্গে থাকুন, আমরা ইনশাআল্লাহ সেই বিষয়টি নিয়ে আজকে এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব। মোবাইল লিঙ্ক থেকে আমরা পবিত্র কোরআন করিমের মধ্যে আজকের বিষয় সম্পর্কে কোরআন করিমের মধ্যে রয়েছেন, অসংখ্য হাদিসে পাকের মধ্যেও রয়েছে, আমরা ইনশাআল্লাহ শ্রবণ করব। আসুন আমরা হামদে বারি তাআলা শ্রবণ করি।
সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ জীবনে হবে কি তোমার দিদারিয়া সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইহি ইয়া হাবিবাল্লাহ হে খালিক মালিকি রব্বি মোহান হে খালিক মালিকি রব্বি মোহান সুবহানাল্লাহ তুমি সস্তামার আমি বন্দ তোমার তুমি সস্তামার আমি বন্দ তোমার সুবহানাল্লাহ মোরা পিকারি তুমি দাতা মোরা বন্দা তুমি মোলা মোরা বন্দা তুমি মোলা মোরা পিকারি তুমি দাতা মোরা বন্দা তুমি মোলা মোরা বন্দা তুমি মোলা মুখ পেকি তোমার ফকির বদিশা মুখ পেকি তোমার ফকির বদিশা সুবহানাল্লাহ হে খালিক মালিক রব্বি মোহান হে খালিক মালিক রব্বি মোহান সুবহানাল্লাহ
মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো, মোরা জুলুম করি তুমি দয়া করো, মোরা পাপ করি তুমি মাফ করো, মোরা জুলুম করি তুমি দয়া করো, মোরা জুলুম করি তুমি দয়া করো। ধীরে আছে তোমার দয়ায় দুনিয়ায়, ধীরে আছে তোমার দয়ায় দুনিয়ায়, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রবে মহান, হে খালিক মালিক রবে মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। মোরা অপরাধী তুমি সাতর, মোরা পাপ করি তুমি গফর, মোরা পাপ করি তুমি গফর, মোরা অপরাধী তুমি সাতর, মোরা পাপ করি তুমি গফর, মোরা পাপ করি তুমি গফর। গুনাহগারের প্রতি তোমার দয়া, গুনাহগারের প্রতি তোমার দয়া, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হে খালিক মালিক রবে মহান, হে খালিক মালিক রবে মহান, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার, তুমি স্রষ্টা আমার আমি বান্দা তোমার, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সালাতুন ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মুবারক জিন্দেগী থেকে আমরা কোরআন এবং হাদিস থেকে আমরা মূল্যবান মাদানী ফুল আমরা শ্রবণ করব। আলহামদুলিল্লাহ, নবী পাক সাহিবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর ওসিলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে দোয়া এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিজের ফরিয়াদ ব্যক্ত করা, এর ব্যাপারে আজকের আলোচ্য বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আমাদেরকে সেদিকে নির্দেশ করেছেন, যা কিনা আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত পরওয়ানে সময় রিসালাত শাহ ইমাম আহমদ রাজা খান ফাযিলে বিলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নাতিয়া দেওয়ান হদায়েতে বখশিশের মধ্যে তিনি এটাকে খুব সুন্দরভাবে উল্লেখ করেছেন যে ওহি রব হে জিসনে তুজকো হামাতন করম বানায়া হামে ভিক মাঙ্গনে কো তেরা আস্তা বতায়া তুজে হামদ হে খুদায়া। অর্থাৎ আলা হযরত ইমাম ইশক মুহাব্বত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত পরওয়ানে সময় রিসালাত ইমাম আহমদ রাজা খান ফাযিলে বিলবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন কুরআনুল কারীমের ওই আয়াত ওয়ালাউ আন্নাহুম ইযালামু আনফুসাহুম জাউকা এদিকে ইঙ্গিত করছেন। অর্থাৎ
আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজিলে দিল্লভি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝাতে চাচ্ছেন, ওহি রব হে জিসনে তুজকো হামাতান করম বানায়া, অর্থাৎ তিনি প্রতিপালক যিনি আপনাকে আপাদ মস্তক দয়ার আধার বানিয়েছেন।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
হামাতান করম বানায়া,
সুবহানাল্লাহ,
তুজে হামদ হে খুদায়া, হমে ভিক মানগনে কো তেরা আস্তা বতায়া। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের আরজি, আমাদের তামান্না, আমাদের বাসনা, আমাদের পেরেশান গ্রস্ততা, আমাদের ঋণগ্রস্ততা, অভাবগ্রস্ততা, যে কোনো মুসিবতেই পড়ি না যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে একটি রাস্তা দেখিয়ে দিয়েছেন, ভিক অর্থাৎ ভিক্ষা চাওয়ার জন্য, আমাদের ক্ষমা ভিক্ষা চাওয়ার জন্য, আমাদের পাপ মার্জনার জন্য, আমাদের হাজত পূরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা পথ দেখিয়ে দিয়েছেন, একটা দরওয়াজা দেখিয়ে দিয়েছেন, আর এই দরজাটা হচ্ছে আপনার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যে আসলে প্রতিটি কালাম হাদাইকে বকশিশের মধ্যে, হয়তো কোরআন করিমের আয়াতের দিকে ইশারা, হয়তো হাদিসে পাকের আয়াত আপনি বলে দিলেন, যদি আমরা হাদিস শরীফ দেখি, সাহাবায়ে কেরামের জীবনে যদি আমরা দেখি, যেমন এই আলা হযরতের যে শের সাথে যদি আমরা হুবহুব হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলার যদি ঘটনাকে যদি আমরা নিই, দর্শক শ্রোতা, যে আলা হযরত যে কথাটাই বললেন আর ওই জিনিসটাই বাস্তবে প্র্যাকটিক্যাল আমল করেছিল আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা। আচ্ছা, শুধু কি আনসার সাহাবি আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা না, ইনশাআল্লাহ যে আম্বিয়ে কিরাম যারা আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে মকবুলিয়ত, যারা আল্লাহ তাআলা প্রিয় ব্যক্তিত্ব, এভাবে অসংখ্য সাহাবায়ে কিরামের ঘটনা রয়েছে হাদিসে পাকের মধ্যে, ইনশাআল্লাহ আমরা শ্রবণ করব যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা এমন একটি বিষয় যে আল্লাহ তাবারক ওয়া তাআলা থেকে যে ক্ষমা পাওয়ার, মুক্তি লাভ করার সর্বোত্তম একটি মাধ্যম। আমরা
খুব সুন্দর আমাদের হুজুর একটা বয়ান করেছেন যে যেহেতু এই আয়াতের দিকে আমাদের ইঙ্গিতের কথা চলছে, তো আমি আমাদের মাঝে দর্শক বৃন্দকে এই আয়াত সম্পর্কে একটু করে জানিয়ে দিব। এই আয়াতটি সূরা নিসার 64 নং আয়াতে এটা বর্ণিত রয়েছে। আল্লাহ তাআলা এখানে ইরশাদ করেছেন যে, এবং যদি কখনো তারা নিজেদের আত্মার প্রতি জুলুম করে, অর্থাৎ অবাধ্যতা ও অমান্য করে, তখন হে মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তারা আপনার দরবারে হাজির হয় এবং অতঃপর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে, আর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদের পক্ষে সুপারিশ করেন, তবে অবশ্যই আল্লাহকে অত্যন্ত তওবা কবুলকারী দয়ালু পাবে। তাহলে এই আয়াত থেকে এখানে তাফসীরের মধ্যে আপনার বলা হয়েছে, এই আয়াতের মাধ্যমে এটা স্পষ্ট হয়ে গেল, এটা বোঝা গেল যে আল্লাহ তাআলার দরবারে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা এবং তার সুপারিশ সাফল্য অর্জনের জন্য উৎকৃষ্ট মাধ্যম।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তো আল্লাহ তাআলার দরবারে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দেওয়া, ওসিলা দিয়ে কোন কিছু, যে কোনো দোয়া যদি আমরা করি সেটাও কবুল, তওবা প্রার্থনা করা, এটা একটা আল্লাহ তাআলার দরবারে দোয়া প্রার্থনা করা, এটা নিজের আশাকে পেশ করছে, নিজের গুনাহের ক্ষমার জন্য এটা একটা আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা। তো এটা অসংখ্য ঘটনা রয়েছে, তোর মধ্যে একটি ঘটনা যদি আমরা দেখি যেটা কোরআনে পাকে বলেন এবং বিভিন্ন হাদিসে পাকে খুব সুন্দরভাবে বর্ণিত রয়েছে, যেমন কি আপনার কোরআনে পাকে এই আয়াত অর্থাৎ সূরা বাকারা এর 37 নং আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাতালাক্কা আদামু মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াব রাহিম।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
এই আয়াতে তরজমা এভাবে, অতঃপর শিখে নিলেন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন প্রতিপালকের নিকট থেকে কিছু কালিমা বা বাণী, তখন আল্লাহ তাআলা তার তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি অত্যন্ত তওবা কবুলকারী ও দয়ালু। তো এই যে আদম আলিহি সালাতু ওয়াসালাম সম্পর্কে, আদম আলিহি সালাতু ওয়াসালাম নবীগণ তো নিষ্পাপ, প্রথম কথা হচ্ছে এটা। এখানে যখন নবীগণের ব্যাপারে আসে তওবা, এর মানে আমরা এটা বুঝবো না যে নবীগণ গুনাহ করেছেন তারপর তওবা করেছেন, নাউজুবিল্লাহ, এভাবে নয়। নবীগণ আলিহি সালাতু ওয়াসালাম সম্পর্কে যদি কখনো তওবা বিষয় শব্দ আসে, তখন এটা হচ্ছে ওনাদের স্তর অনুযায়ী, আমাদের মত না। কারণ কি, হাদিসে পাকে রয়েছে আল আম্বিয়া মাসুম,
সুবহানাল্লাহ,
আম্বিয়াগণ নিষ্পাপ। তো ওনাদের তওবা যেটা, ওনাদের স্তর অনুযায়ী ওনারা আল্লাহ তাআলা ওনাদের মর্যাদা যেন আরো বৃদ্ধি করে দেয়, এই জন্য ওনাদের তওবা। কারণ কি, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন হাদিসে তওবা বিষয় এসেছে, কিন্তু এটা কিসের জন্য, ওনাদের মর্যাদা বৃদ্ধি,
মর্যাদা বৃদ্ধি,
এটা কোনো আমাদের মতো নয়।
একদিকে মর্যাদা বৃদ্ধি, দ্বিতীয় দিকে কিয়ামত পর্যন্ত যারা অপরাধী যারা, তাদের জন্য একটা শিক্ষণীয়
শিক্ষণীয়
আল্লাহ তাআলা দিয়ে তালিম, শিক্ষা। আসলে আল্লাহ তাআলার পয়গম্বর যারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পর্যন্ত যত আম্বিয়ে কেরাম পৃথিবীতে এসেছেন, প্রতিটি আল্লাহ তাআলার আম্বিয়ে কেরামদের প্রতিটি কর্ম, এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষা। জি,
তো হযরত আদম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর যে ঘটনা, এটা তো প্রথমে এটাই যে জান্নাতে যখন অবস্থান করলেন আল্লাহ তাআলা, তখন এই জান্নাতে আদম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়জন যখন জান্নাতে অবস্থান করলেন, তো ওনাদেরকে যে একটি বৃক্ষের নিকট যেতে নিষেধ করা হয়েছিল, কিন্তু শয়তান বিভিন্ন বাহানা দিয়ে এটা সেই নিষেধটাকে আপনার যেভাবে করার দরকার ছিল সেভাবে হয়নি। তো এটা এই বাহানায় আপনার আদম আলা নবীকে আল্লাহ তাআলা পৃথিবীতে আগমন করার, পৃথিবীতে পাঠানোর একটা ব্যবস্থা করেছিলেন। তো এরপর দুনিয়ার মধ্যে দুইজনকে তো দুই জায়গায়, আমাদের আব্বা জান এবং আম্মা জানকে, দুইজনকে দুই জায়গায় আপনার পাঠানো হয়েছিল। এরপর অনেক বছর প্রায় এখানে এসেছে হযরত আদম আলা নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার পর 300 বছর
আল্লাহ আল্লাহ
পর্যন্ত লজ্জায় আসমানের দিকে মাথা উঠেনি। যদিও হযরত দাউদ আলা নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম অধিক ক্রন্দনকারী ছিলেন, তার অশ্রু সমস্ত দুনিয়াবাসীর অশ্রু অপেক্ষাও অধিক ছিল, কিন্তু হযরত আদম আলা নবীগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বেশি ক্রন্দন করেছিলেন যে তার চোখের পানির পরিমাণ হযরত দাউদ আলা নবীগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সমস্ত দুনিয়াবাসীর চোখের পানির পরিমাণ অপেক্ষা অধিক ছিল। এটা ইমাম তাবরানী, হাকিম, আবু নাঈম এবং বাইহাকি হযরত আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হুজুরের পাক সাল্লাল্লাহু আলাইহি সূত্রে এটা বর্ণনা রয়েছে। যখন হযরত আদম আলা নবীগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর এই কাজের প্রতি অসন্তোষ প্রকাশ করা হলো, তখন তিনি তওবার চিন্তায় অস্থির হলেন। দুশ্চিন্তার এই অবস্থায় তার স্মরণ হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার স্মরণ হলো যে সৃষ্টির সন্ধিক্ষণে, সৃষ্টির সন্ধিক্ষণে আমি মাথা উঠিয়ে দেখেছিলাম আরশের উপর লেখা ছিল, আরশের উপর লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। তো তিনি বললেন, আমি বুঝতে পারলাম যে আল্লাহ তাআলার দরবারে সেই উন্নত মর্যাদা অন্য কারো ভাগ্যে জুটেনি যা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে প্রদান করা হয়েছে। কেননা আল্লাহ তাআলা তার পবিত্র নাম স্বীয় বরকতময় নামের সাথে আরশের উপরে লিপিবদ্ধ করেছে। তিনি আমাদের আব্বা জান হযরত আদম আলা নবীগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বীয় প্রার্থনায় রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা যে দোয়া আমরা করে থাকি, এটা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামই করেছিলেন। তো তিনি সেই দোয়া পাঠ করলেন, প্রার্থনা করেছিলেন, আর তিনি বলেছিলেন আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন আন তাগফির লি, অর্থাৎ হে প্রতিপালক, আমি আপনার নিকট হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ওসিলায় ক্ষমা প্রার্থনা করেছি। হযরত ইবনে মুনজিরের বর্ণনায় এই বাক্যের উল্লেখ এভাবে রয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিজাহি মুহাম্মাদিন আবদিকা وَكَرَامَتِهِ عَلَيْكَ أَن تَغْفِرَ لِي অর্থাৎ হে প্রতিপালক, আমি আপনার নিকট আপনার প্রিয় বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের মহা মর্যাদা বসিলায় এবং তার সম্মানের মাধ্যমে যা আপনার দরবারে রয়েছে ক্ষমা প্রার্থনা করছি। এই প্রার্থনা করার সাথে সাথে মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম নবী আলাইহিসসালামকে ক্ষমা করে দিলেন।
সুবহানাল্লাহ, কত সুন্দর এই যে কোরআন কারীমের সূরা বাকারার 37 নম্বর আয়াতে মুবারকার এই যে প্রেক্ষাপট, আদম আলাইহিস সালাতু ওয়াসালাম 300 বছর পরে মহান রব্বুল আলামিনের দরবারে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দোয়া করলেন, আল্লাহ তাআলা দরবারে প্রার্থনা করলেন, আল্লাহ রব্বুল আলামিনের আদম আলাইহিস সালাতু ওয়াসালামের প্রতি দয়া হলো। আসলে এই যে এভাবে কোরআন করিমের মধ্যে হাদিসে পাকের মধ্যে যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা, এটা এমন একটি আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন, যে আমাদের জন্য কত বড় দয়া, কত বড় রহমত। যেমন যে আয়াতে মোবারক আমরা এই শুরুতে যে আয়াতে মোবারক আমরা শ্রবণ করলাম, এখানে অনেক সময় যে আমাদের অনেকেরই ধারণা হতে পারে যে আমরা সূরা নিসার যে 66 নম্বর আয়াতে মোবারক যে রসুলের দরবারে যখন সে উপস্থিত হবে, ওলামা ইকরাম অসংখ্য ওলামা ইকরাম ইরশাদ করেন যে এই আয়াতে মোবারকা কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবাই কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেই দরবারে গিয়ে উপস্থিত হওয়ার ক্ষমতা রাখে না। ওলামা ইকরাম খুব সুন্দরভাবে একটি বিষয় যে উল্লেখ করেন যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই দরবারের দিকে, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে নিজের মন এবং নিজের ধ্যানকে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে রুজু করবে, কি করবে, খেয়াল করবে, ধ্যান করবে। যেমন আমরা যখন দোয়া করি গুনাহ করার পরে আমরা দোয়া করি যে হে আল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। এই নিজের ধ্যানকে নিজের ধারণাকে যখন সেই দিকে রুজু করে দেওয়া, ওলামা ইকরাম ফরমান যখন কোনো ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেভাবে উপস্থিত হলো, উপস্থিত হওয়ার মাধ্যমে তার দোয়া কবুল হবে, ঠিক সেভাবে সে পৃথিবীর যেখানেই থাকুক সে ওই স্থান থেকে নিজের মনকে যখন মদিনার দিকে করে রসুলের দিকে রুজু করে যখন সে দোয়া করবে, ঠিক একইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দোয়াকে কবুল করবে।
প্রয়াদ করা
জি,
এটা তো বন্দী আছে, অর্থাৎ যখন ইচ্ছা তখন যেতে পারে না,
যেতে পারে না,
কিন্তু রূহ কিন্তু মন কিন্তু এখন মুহূর্তের মধ্যে দুনিয়া ঘুরে আসবে,
দুনিয়া ঘুরে আসবে।
অর্থাৎ আমি যেতে না পারি, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এর দরবারে হাজিরা দিতে না পারি, আমার অন্তর তো সেখানে হাজিরা দিতে পারে, সেই দিকে রেল করা। তো যে কথা বলা হচ্ছিল যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চাওয়ার ব্যাপারে এবং ওসিলা আল্লাহর হাজরতামকে বানানোর ব্যাপারে আলা হজর রহমতুল্লাহ তাআলা যে বিষয়টাকে অবতারণা করেছেন, হামে বিক মাঙ্গনে কো তেরা আসে তা বাতায়া, আলা হজরত শুধু এই কথাটা আমাদের জন্য বলেছেন, কিন্তু যদি পর্যালোচনা করা হয় হাদিসের কিতাবগুলোকে এবং তারিখের কিতাবগুলোকে ইতিহাসে লক্ষ্য করা হয়, শুধু মুসলমানই নয়, একটু পূর্বে হযরত আদম আলাইহিস সালাম ও নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দোয়া করেছেন, আল্লাহ তাআলা কবুল করেছেন, এই ঘটনা আমরা কোরআনে পাকের তাফসীর থেকে শুনলাম। তো শুধু মুসলমানেরাই নয়, নবীগণ এবং যারা ইসলামের ছায়াতলে আসে নাই, যেমন হযর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় দোয়া করার ব্যাপারে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল করিমের মধ্যে একটি আয়াতে কারিমা ইরশাদ করেছেন। এইখানে এই আয়াতে কারিমার অবশিষ্ট অংশ আমি বলছি, এইখানে এই অকানু মিন কবলু এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে বিভিন্ন তাফসীরকারক বিভিন্নভাবে একটি বিষয়ের অবতারণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইরশাদ করছেন যে ইহুদিরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসার এবং কোরআন মাজিদ অবতীর্ণ হওয়ার পূর্বে ইহুদিরা কি করত, ইহুদিরা তারা দোয়া চাইত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআনের ওসিলা দিয়ে। আর যখন কোরআন অবতীর্ণ হলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত জাহির হলো, তখন তারা নবী করিম সাল্লামের বিপক্ষে চলে গেল। এই কথাটাকে বলা হয়েছে যে ইহুদিরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কোরআন মাজিদ অবতীর্ণ হওয়ার পূর্বে নিজেদের শত্রু আসআদ, জফতান, মুজায়না ও জুহাইনার গোত্রের বিপক্ষে আল্লাহ তাআলার নিকট হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কোরআন মাজিদের ওসিলা দিয়ে বিজয় অর্জনের দোয়া করতে। কিন্তু যার গুণ ও বৈশিষ্ট্য সমূহ তারা নিজেদের কিতাবের মাধ্যমে অবগত হয়েছিল, যখন সেই রাসূল সেবাগমন করলেন তখন তারা তাকে অস্বীকার করলো। তাই এই কুফরের কারণে কাফের ইহুদিদের উপর আল্লাহর আযাব ও লানত। এই আয়াতে কারিমা দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে শুধু যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, বরং যারা হকের উপর রয়েছে তারাই নয়, যারা ইহুদি যে ধর্মের মধ্যে ছিল তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে দোয়া করত বিভিন্ন যুদ্ধে জিহাদে বিজয়ী হওয়ার জন্য।
তারাও জানতো যে তারা জানতেন যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তাম বিশ্বের সকলের জন্য রহমত।
জি জি,
আসলে এখানে আমরা ইনশাআল্লাহ আলোচনাতে আরো আসবো, ইনশাআল্লাহ মোবাইলিং থেকে আলোচনা শ্রবণ করবো। আজকে যে আলোচ্য বিষয় আমরা খুব মনোযোগ সহকারে এই যে মোবাইলে দাওয়াত ইসলামী থেকে যে আমরা যে বিষয়গুলো কোরআন করিম থেকে এবং কোরআন করিমের তাফসীর থেকে বিষয়গুলো আজকে ইলমে দ্বীন শিখার আমাদের সৌভাগ্য হচ্ছে আজকে আমাদের সমাজের মধ্যে যে মানুষের আকাইদ যে বিষয়টা যাকে আমরা আকীদা বলি, একটা বিষয়কে অস্বীকার করা। যখন কোনো ব্যক্তি ইলমে দ্বীন না থাকার কারণে যখন সে অস্বীকার করবে যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লামের ওসিলা যে মাধ্যমে আল্লাহ তাআলার কাছে যে প্রার্থনা করা যায় কোরআন করিমের মধ্যে এসেছে, হাদিসে পাকের মধ্যে এসেছে, শয়তান মানুষের ঈমানকে বরবাদ করার চেষ্টা করবে, এটাকে অস্বীকার করার চেষ্টা করবে যখন আমরা কোরআন হাদিস থেকে যখন আমরা শ্রবণ করব, ইনশাআল্লাহ আজ্জাবাজাল আমরা শয়তানের ধোঁকা থেকে আমরা বাঁচতে পারবো। ইনশাআল্লাহ অপেক্ষা থাকুন, ইনশাআল্লাহ মোবাইল লিগিন থেকে ইনশাআল্লাহ আমরা আসবো, আমরা কোরআন করিম থেকে হাদিসে পাক থেকে ইনশাআল্লাহ আলোচনা শ্রবণ করবো। ইনশাআল্লাহ আসুন আগে আমরা
নূর সারা জহানে কনাই কনাই নূরে নূরে বর পর নূরেলো 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 নূর নূরেলো 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 নূর নূরেলো 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 নূর নূরেলো 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 নূর প্রিয় নবী আগমনে আধার হলো দূরীভূত, প্রিয় নবী আগমনে আধার হলো দূরীভূত, কিয়ত মন কি জমি সারা জগ তে আজ নূর নূর নূরেলো 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 নূর নূরেলো 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 নূর নূরেলো 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 নূর নূরেলো 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 নূর প্রিয় নবী আগমনে আধার হলো দূরে
নিভূত সকল ফিরে তারা খুশি হুরে রানন্দিত সকল ফিরে তারা খুশি হুরে রানন্দিত শুধু পেরে শানে শয়তান আর তারিল শিকর নুরেলো 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 নগর নুরেলো 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 নর নুরেলো 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 নগর নুরেলো 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 নর দুশ্চিন্তার মেঘ সরে গেছে দুঃখী রহলো আনন্দিত দুশ্চিন্তার মেঘ সরে গেছে দুঃখী রহলো আনন্দিত এসেছে খুশি নিয়ে এরবি অন্যর নর নরেলো 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 নগর নরেলো 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 নর নরে নরেলো নরেলো নগর নরেলো 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 নর ধন্যবাদ হালিমা তোমায় হাজারো মোবারকবাদ ধন্যবাদ হালিমা তোমায় হাজারো মোবারকবাদ নবীকে নিয়ে গেলেন মা হালিমা জিন্দাবাদ নরেলো 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 নগর নরেলো 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 নর নরেলো 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 নগর নরেলো নরেলো নরেলো
আলহামদুলিল্লাহ এই ব্যাপারে কিছু আলোচনা হলো। তো আলোচনার মধ্যে যে বিষয়টি ফুটে উঠে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা, তো ওসিলার ব্যাপারে আমরা একটু বলতে চাচ্ছি যে ওসিলা এমন একটি বিষয় যা আমরা যদি চিন্তা করি যে আমাদের পুরো দুনিয়ার যে সিস্টেম যে নিয়ম রীতি পুরোটার মধ্যে ওসিলা জড়িত। অনেকে আমরা এরকম বলে থাকি যে ওসিলা নেওয়ার কি দরকার, সরাসরি আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি আমরা, তো ওসিলা কি জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে ওই ব্যক্তিদের জবাবের জন্য আল্লাহ তাআলা এই আয়াতে পাক নাজিল করেছেন যে সরাসরি আমার কাছে না বরঞ্চ কোন একটা মাধ্যমের মাধ্যমে তোমরা ওসিলা খোঁজো।
যারা এটা বলে মনে হয় এরা কখনো কোর্ট আদালতে মনে কখনো যায়নি।
ওইটাই কোর্ট আদালতের সিস্টেম কিন্তু ঠিক একই রকম, যখন কোনো কেউ কেস করে বা মামলা করে সরাসরি কিন্তু জজের কাছে যায় না, উকিলের মাধ্যম হয়ে তারপর যায়। ঠিক তেমনি আমরা যদি দুনিয়ার যে সিস্টেমটা দেখি, আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন দুনিয়াতে পাঠিয়েছেন, এটা কিন্তু আল্লাহ তাআলা চাইলে মানুষকে সরাসরি পাঠাতে পারতেন, কিন্তু না, বাবা মার মাধ্যমে পাঠিয়েছেন একটা মাধ্যম ওসিলা, আমরা এটাকে ওসিলা বলে থাকি। তো এই ওসিলার ব্যাপারে যে আয়াতে কারিমা শুনেছি আমরা, তো এই আয়াতে কারিমার মধ্যেও যে বলা হয়েছে যে বিষয়টা নিয়ে একটু আলোচনা হলো যে মদিনা শরীফে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পাকে যেতে হবে এটা শর্ত নয়, কেননা এই আয়াতের মধ্যে কিন্তু মদিনা পাকের জিকির হয়নি। এখানে যদিও একটি খাস ঘটনায় এই আয়াতটা নাজিল হয়েছে, কিন্তু এর অর্থ ব্যাপক, অর্থাৎ আমভাবে সাধারণভাবে যে কেউ এটা মদিনা শরীফ যদি যেতে পারি আরো ভালো, নবীর রওজা পাকে জিয়ারত হবে, যদি না পারি তাহলে আমি যেখানে আছি সেখান থেকে আমার মন ও ধ্যান মদিনা শরীফে রেখে তারপর আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে পারি ওয়াসিলা নিয়ে। তো এরকম ভাবে সাহাবা কিরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসিলা নিয়ে দোয়া করার জন্য, তওবা করার জন্য। যেমনটি একটি ঘটনা এরকম রয়েছে, হযরত আবু লুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করিজা যুদ্ধ হয়েছিল একটা, তো করিজা যুদ্ধের সময় তার থেকে একটি ভুল হয়ে গেল। তো তিনি ভুল হয়ে যাওয়ার পরে খুবই লজ্জিত হয়ে আল্লাহ তাআলার দরবারে, মানে তিনি এটা নিজের মধ্যে একটা সংকল্প করে নিলেন, যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ তাআলা ক্ষমা না করবে, আমার তওবা কবুল না করবে, ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাব না, কোনো কিছু করব না। যদি আমার মৃত্যু চলে আসে তারপর আমি কোনো কিছু খাব না, যদি আল্লাহ তাআলা আমাকে মাফ না করে। অতঃপর তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, হে আল্লাহ আমাকে ক্ষমা করো। এই ঘটনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পৌঁছালো যে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম ভুল হওয়ার পরে এরকম বলেছেন যে যদি মৃত্যু চলে আসে তারপরে কিছু খাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ না করে। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘটনা শুনে বললেন যে সে যদি আমার কাছে আসতো তাহলে আমি তার সুপারিশ করতাম, তার জন্য দোয়া করতাম মাফ ফিরতে। সে যেহেতু আমার কাছে আসেনি তো আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে সে এই অবস্থায় থাকবে। অতঃপর সাত দিন অতিবাহিত হয়ে গেল, সাত দিন পর্যন্ত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো কিছু খাননি, কোনো কিছু পানও করেননি, তার অবস্থা খুব খারাপ হয়ে গেল। অতঃপর আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। দোয়া কবুল করার পর আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, মানে খাওয়া দাওয়া করলেন না, তিনি বললেন যতক্ষণ পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমার কাছে না আসবে এবং আমার যে তিনি নিজেকে বেঁধে রেখেছিলেন আমার বাদ যতক্ষণ পর্যন্ত খুলে না দিবে ততক্ষণ পর্যন্ত আমি কিছু খাবো না। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আসলেন এবং তাকে খুলে দিলেন। তো এই ঘটনা থেকে জানা গেল যে তিনি আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ওয়াসিলা নিয়ে তিনি দোয়া করেছিলেন। ঠিক এমনি আরেকটি ঘটনা রয়েছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একবার একটি বিছানা কিনেছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য। ওই বিছানার মধ্যে কিছু তসবির ছবি ছিল। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ঘরে আসলেন তো দরজায় দাঁড়িয়ে গেলেন, ভেতরে প্রবেশ করলেন না। তিনি এই বিষয়টা এই যেটা চাদর বা বিছানা এটাকে অপছন্দ করলেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন আমার থেকে যে নাফরমানি হয়েছে এজন্য আমি আল্লাহ এবং তার রাসূলের কাছে তওবা করছি। তো এই কথা বলার পরে তিনি এরপর ইরশাদ করলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন এটা কেন আনা হয়েছে। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ এটা আমি এই জন্য এনেছি যে আপনি যেন একটু এটা থেকে টেক লাগিয়ে আরাম করতে পারেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তসবির অর্থাৎ ছবি বানায় তাকে কিয়ামত পর্যন্ত আজাব শাস্তি দেওয়া হবে। তো এই বলার পরে তিনি তওবা করলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এ থেকে আমরা বুঝতে পারি যে সাহাবায়ে কিরাম বা সাহাবায়ে কিরাম কি করতেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসিলা নিয়ে আল্লাহ তাআলার দরবারে তওবা করতেন।
এখানে মাশাআল্লাহ যে খুব সুন্দর আলোচনা হচ্ছে, আসলে অনেক সময় যে যেমন এখানে কোরআন কারিমে যে আয়াতে মোবারকা যে জুলুম করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা তালাশ করার এবং আল্লাহ তাআলা নিজে পবিত্র কোরআন কারিমের মধ্যে তওবার যে পদ্ধতি শিক্ষা দিচ্ছে, পক্ষান্তরে যখন অনেক সময় আমরা বিভিন্ন মাধ্যমে আমরা শুনে থাকি কোরআন কারিমে আয়াতে মোবারকা অবশ্য রয়েছে, যেমন সেই দিন জালিমদের কোনো সুপারিশকারী ওয়াসিলা এই ধরনের মানে থাকবে না। এখন এখানে যে কোরআনুল করিমের যেমন একদিকে এখানে বলা হচ্ছে যে যখন কেউ জুলুম করে যে জালিম হয়ে যায় আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলা নেই, কোরআনুল করিমের প্রতিটি আয়াতে মোবারকা কখন কি কারণে নাজিল হলো এর প্রেক্ষাপট অবশ্যই রয়েছে। সমস্ত ওলামা ইকরাম যে আয়াতগুলোতে জালিমদের উদ্দেশ্য যারা অমুসলিম যারা অর্থাৎ যারা ঈমান আনে নাই যে তাদের যে তাদের কোনো সুপারিশকারী নেই, যখন এই শব্দগুলো যখন এখানে এসেছে তো ওই আয়াতগুলোকে যদি আমরা মুসলমানদের ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি তখন কোরআন করিমের অসংখ্য আয়াত মানা যাবে না। যেমন যে আয়াতে মোবারকা যে জালিম করা জুলুম করার পর যে তোমরা রসুলের দরবারে যাও, এটা পুরো বিপরীত হয়ে যাবে। তো দর্শক শ্রোতা এখানে একটা বিষয় আমাদের গবেষণা লক্ষ্য রাখতে হবে, ওলামা ইকরাম এগুলাকে স্পষ্ট ভাবে কিতাবের মধ্যে পার্ট টু পার্ট যে আয়াতে মোবারকা গুলো নাজিল হয়েছে যে জালিমদের না সেই দিন কোন সুপারিশকারী থাকবে অর্থাৎ সুপারিশ মতলব মধ্যস্থতা ওসিলা যেটাকে আমরা বলা হয়, সেই আয়াতে মোবারকা বিশেষ করে খাস আতান খাস বিশেষ করে যারা অমুসলিম যারা, উদাহরণস্বরূপ আমরা যদি উদাহরণ মধ্যে নিয়ে আসি কিয়ামতের ময়দান আপনারা নিজেরা বলতে পারেন যারা আল্লাহ এবং তার রাসূলের উপর ঈমান আনে না যারা জালিম তো কিয়ামতের দিন তাদের জন্য কে সুপারিশকারী থাকবে।
আবার ইয়াতে করে মান আল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি,
জি
ইয়াতে কারিমা উপস্থাপন করা হয়,
জি
কিন্তু মান আল্লাযী ইয়াশফাউ এমন কোন সত্তা আছে যে সুপারিশ
করবে,
কিন্তু এরপরে বলতে যে অংশটা সেটা কিন্তু বোঝা
যায় এই আয়াতের পরে
ইল্লা বিইযনিহি আল্লাহ তাআলা হুকুম দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ শুরু হয়ে যাবে,
জি
অর্থাৎ সুপারিশ ততক্ষণ শুরু হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ হুকুম দিবেন। তো এইখানে আরেকটা বিষয় স্পষ্ট যে আমরা এতক্ষণ যাবৎ বিভিন্ন সাহাবায়ে কেরামের ঘটনা এবং আল্লাহর ওলিদের ঘটনাও আমরা শুনবো, নবীদের ঘটনা শুনেছি, কিন্তু খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু উনাকে ওসিলা বানিয়ে দোয়া করানো শিখিয়ে
দিয়েছেন।
ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে কিতাবুল ইকামাতি সালাতি সুন্নাতিহা বাবু মাজাহ ফি সালাতিল হাজা 156 পৃষ্ঠার মধ্যে দ্বিতীয় খণ্ড, হাদিস নম্বর হচ্ছে 1385।
সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক ব্যক্তি অন্ধ ব্যক্তি আসলো, যে যেভাবে বর্ণনা রয়েছে হযরত উসমান ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে একবার একজন অন্ধ ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হয়ে আরজ করলো যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আমি দোয়া চাই যে আপনি আমাকে কি করে দিন, আমাকে আমার এই অন্ধত্বকে দূর করে দিন। তখন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ওই ব্যক্তি যখন দোয়া চাইল তখন বলল তুমি এইভাবে দোয়া করো, এইভাবে দোয়া করো যে আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বি মুহাম্মাদিন নাবিয়্যির রাহমা, অর্থাৎ হে আল্লাহ আসতাবাজাল্লাহ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা করছি, অর্থাৎ ওনার দিকে মনোনিবেশ করছি এবং তোমার নবী রহমত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে মনোনিবেশ করে আমি দোয়া চাচ্ছি, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনি ওসিলা হয়ে যান এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি এই হাজতটাকে পুরা পরিপূর্ণ করার জন্য আপনাকে আপনার দিকে আমি পরিপূর্ণভাবে মুতাওয়াজ্জ হচ্ছি এবং আপনি আমার হাজত পুরাকারী হয়ে যান, হে আল্লাহ আমার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআতকে কবুল করুন।
সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, খুবই সুন্দরভাবে যে আমরা কিভাবে পেরেশান গ্রস্ত হয়ে মুসিবত গ্রস্ত হয়ে গুনাহ করার পরে আমরা কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করব, তাও রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে তোমরা আমার মাধ্যমে চাও, আমাকে সামনে রাখো, আমার ওসিলাকে সামনে রাখো, তাহলে তোমাদের যে পেরেশানি তোমাদের যে মুসিবত রয়েছে আল্লাহ তাআলাকে তোমরা দয়ালু হিসাবে তোমরা কি পাবে। ইনশাআল্লাহ আলোচনা তার আসবো। কিছু কল আমাদের মাঝে, যে কল চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ গোলাম রব্বানি। ইব্রাহিম ভাই তো নাচ আছে বাদানি ফেললে, তো ইব্রাহিম ভাই কাছে একটা নাম শুনতে যাচ্ছি।
মাশাআল্লাহ, ইনশাআল্লাহ শোনাবো, ইনশাআল্লাহ কথা বলুন। জি পরবর্তী কল।
ভাই আমি একটা ওই নাক রাসুল শুনতে চাই, নূর নবী আছে।
মাশাআল্লাহ, যারা কল করেছেন আমরা শুকরিয়া আদায় করি। ইনশাআল্লাহ নাথা ইসলামী আমাদের সঙ্গে, আসুন আমরা সকলেই মিলে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের শানে আমরা ইনশাআল্লাহ নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, এরও ইনশাআল্লাহ দু একটি পঙ্ক্তি ইনশাআল্লাহ আমরা দু একটি নাথ থেকে ইনশাআল্লাহ আমরা শ্রবণ করবো। আসলেই রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের মহাব্বতকে বৃদ্ধি করার একটি উত্তম একটি মাধ্যম হচ্ছে নাত রাসূল। নাত রাসূল মানে রাসূলের প্রশংসা। আর আমরা সকলেই জানি যখন কোনো ব্যক্তির সামনে যখন কোনো বিশেষ ব্যক্তির প্রশংসা করা হয় তখন ওই প্রশংসিত ব্যক্তির প্রতি মহব্বত বৃদ্ধি পায়। আর আলহামদুলিল্লাহ পরিবেশ রয়েছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী এই মাদারী মহলে।
জি আলহামদুলিল্লাহ, আমরা তো শুনছিলাম এতক্ষণ ধরে ওসিলা সম্পর্কে এবং সাথে সাথে তওবা সম্পর্কে। তো ওসিলা সম্পর্কে কোরআনে পাকে তো খুব সুন্দরভাবে এটা বর্ণনা এসেছে যে কোরআনে পাকে সূরা মাইদা 35 নং আয়াতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া বাতাহু ইলাইহি ওসিলা।
সুবহানাল্লাহ।
হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং তারই দিকে মাত্র তালাশ করো।
সুবহানাল্লাহ।
আমরা যদি আমাদের পূর্ববর্তী আম্বেক রামগণের ওয়াকিয়া দেখি, ঘটনা দেখি, আমরা দেখব ওনাদের
অনেক নবীগণ, প্রায় নবীগণ বিভিন্ন ওসিলার মাধ্যমে বিভিন্ন যুদ্ধে সফল হয়েছে, বিভিন্ন জিনিসের ওসিলার কারণে তাদেরকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করেছে। সাথে সাথে আমরা যদি দেখি যে আল্লাহ তাআলা এরকম ওসিলা নিতে পারে, এরকম জিনিস দুনিয়ায় পাঠিয়েছে,
এবং সাহাবা ইকরামের এটা 100% সাহাবা ইকরাম আকীদা ছিল। বিদায় যেমন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যুদ্ধের ময়দানে বিজয়ের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চুল মুবারক ওনার পাগড়ির মধ্যে বিদ্যমান থাকতো, তিনি ইচ্ছে করে তিনি সবসময় রাখতেন। আর তিনি হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অসংখ্য কিতাবের মধ্যে ওনার জবানের মূল্যবান বাণী, তিনি বলেন যে আমার যুদ্ধের বিজয়ের একমাত্র কারণ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের ওসিলা। অনেক সময় দর্শক শ্রোতা, আসলে মাদিনী চ্যানেলের যে অনুষ্ঠানগুলো, আমাদের ঈমান, আমাদের আকীদাকে মজবুত করা, দেখেন আমরা আমরা আমল করব, ইবাদত করব, কিন্তু ইবাদত কবুলিয়তের প্রথম স্তর হচ্ছে যে আমার যদি আকীদা যদি বিশুদ্ধ না থাকে। সাহাবা ইকরাম ওসিলাকে গ্রহণ করতেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এভাবে সাহাবা ইকরামদের, আউলিয়া ইকরামদের এই যে ওসিলার বিষয়টা, কিন্তু পক্ষান্তরে যদি আমাদের আকীদা যদি বিনষ্ট হয়ে যায়, এই শব্দগুলাকে যদি আমরা শিরিক বলে আমরা সাব্যস্ত করি, যে আল্লাহ ব্যতীত যে কারো দিকে মনোবিষিত হওয়া, যে রসুলের প্রতি, সাহাবিদের প্রতি, ফেরেশতাদের প্রতি শিরিক, শিরিক আসলে হচ্ছে যে প্রায় আমি কোরআন করিমের যখন তাজদুমার ব্যাপারে যখন আসে যে কাঞ্জুল ইমান, কোরআনুল করিমের বিশ্ব বিখ্যাত বিশুদ্ধ তরজমা, আপনি চাচ্ছেন আপনার ঘরের মধ্যে আপনি কোরআন শরীফের অনুবাদ করার জন্য চাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো যে আসলেই বর্তমানে এমন ভাবে কোরআনুল করিমের যে অনুবাদকে সামনে রাখা হচ্ছে, আমরা তো মনে করি যে আমরা কোরআনুল করিমের অনুবাদ আমরা অধ্যয়ন করে যাচ্ছি, কিন্তু ইমান কখন বরবাদ হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে বলবো আলহামদুলিল্লাহ 1400 শতাব্দীর মহান মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহমদ রহমতুল্লাহ তাআলার কাঞ্জুল ইমান শরীফ যখন আপনি অধ্যয়ন করবেন, খুলবেন আলা হযরত প্রতিটি আয়াত, এই আয়াত কেন নাজিল হলো, কখন, এর প্রেক্ষাপট কি, এর কারণ কি, আলহামদুলিল্লাহ জবাজাল বিস্তারিত ভাবে আমরা প্রতিটি আয়াতের ব্যাপারে, প্রতিটা সুরা, যে একটি সুরা নাজিল হলো, এই সুরাটি নাজিল হওয়ার প্রেক্ষাপট কি, তাও আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রহমতুল্লাহ তাআলার সেই জিনিসটাকে সামনে রাখলেন। আমি আপনাদেরকে বলবো যে কাঞ্জুল ইমান শরীফ,
কাঞ্জুল ইমান শরীফে আলা রহমতুল্লাহ তাআলা তরজমা করেছেন
জি,
আর আপনার নাই মধ্যে মুরাদাবাদী
রহমতুল্লাহ
তাআলা তিনি
তাফসীর করেছেন,
খাজানুল
ইরফান এই তাফসীরে মেহমুদিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা, খাজানুল ইরফান মুফতি আহমদ ইয়াসান আমিন রহমতুল্লাহ তাআলা তাফসীরে নুরুল ইরফান, এই যে আলা হযরতের যে অনুবাদ, যে অনুবাদ, এরপরে অনুবাদের মধ্যে যেই আমরা শুনলাম যে তাফসীর, যেটা মেহমুদিন মুরাদাবাদী রহমতুল্লাহ তাআলা মুফতি আহমদ ইয়াসান আমিন রহমতুল্লাহ তাআলা এর যে ব্যাখ্যাগুলো যে সামনে যে উপস্থাপন করলেন, আসলে এটা আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয়। বর্তমান সময়ে, এই বর্তমান সময়ে কোরআনুল করিমের বিশুদ্ধ তরজমা আমাদেরকে শিক্ষা, আমাদের জানা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে আল্লাহ তাআলা হেফাজত করুক, কারণ ঈমান হচ্ছে প্রথম, তারপর হচ্ছে কি আমল। জি,
তো যেটা বলছিলাম, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটি এসেছিল যেটা হযরত আদম আলা নবীগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মূসা আলাইহিস সালাম পর্যন্ত এভাবে অনেক নবীগণের কাছে সে তাবারুক ছিল,
সুবহানাল্লাহ।
আর সেই তাবারুকের ওসিলা দিয়ে অনেকে অনেক যুদ্ধে, অনেক দোয়া ইত্যাদি আল্লাহ তাআলার বেশ কথা তা কবুল হতো। তো সেই তাবারুক সম্পর্কে সেটা কি জিনিস কোরআন পাক এসেছিল, সেটা হচ্ছে তাবুতের সাকিনা। এই তাবুতের সাকিনা কি আমরা একটু জানি, আর তাবুতের সাকিনা দিয়ে কি কি করা হতো এরও কিছু বিষয় আমরা একটু শুনি। সূরা বাকারা এর 248 নং আয়াতের ব্যাখ্যায় এভাবে এসেছে সে তাবুত সম্পর্কে, এ তাবুত শামশাত কাঠের তৈরি, একটা স্বর্ণ খচিত সিন্দুক ছিল, একটা স্বর্ণ খচিত সিন্দুক, সেটা যার দৈর্ঘ্য 3 হাত এবং প্রস্থ 2 হাত, সেটাকে আল্লাহ তাআলা হযরত আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নাযিল করেছিল। এর মধ্যে সমস্ত নবী সমস্ত আম্বিয়ে কেরামের আপনার ফটো ছিল, ওনাদের অবয়ব এরকম একটা পিকচার ফটোর মতো সেখানে ছিল।
এদের বর্তমান প্রচলিত যে ছবি এদের
না, এরকম এটা আল্লাহ তাআলা
কুদরতি
আল্লাহ তাআলার কুদরতি এটা সেখানে সংরক্ষিত ছিল। তাদের বাসস্থান ও বাসগৃহের ফটো ছিল এবং শেষ ভাগে আমাদের সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতম বাসগৃহের এরকম ফটো একটা লাল ইয়াকুতের মধ্যে ছিল, যাতে হুজুর নামাজরত অবস্থায় দণ্ডায়মান আর সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারপাশে তার সাহাবায়ে কেরামগণ। হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেসব আল্লাহ তাআলার কুদরতি ফটোগুলো দেখেছেন। সিন্ধুকানা বংশ পরম্পরায় হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সেটা পৌঁছেছিল। তিনি এর মধ্যে তাওরাত শরীফ মুতাওয়াজ্জিহ নাযিল হয়েছে সেটাও রাখতেন, তার বিশেষ বিশেষ সামগ্রী তিনি রাখতেন। তো এই তাবুতের মধ্যে তাওরাতের ফলকসমূহের টুকরাও সেজন্য ছিল, তিনি যেহেতু রাখতেন সেটা ছিল। আর হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালামের লাঠি মুবারক, তার পোশাক, তার পবিত্র স্যান্ডেল যুগল এবং হযরত হারুন আলা নবিয়িনা আলাইহিস সালামের পাগড়ি মুবারক, তার লাঠি এবং সামান্য পরিমাণ বিভিন্ন জিনিস মান্য ওনার মানে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস বনি ইসরাইলের উপরও এটা অবতীর্ণ হয়েছিল, যেটা মান্না সালওয়া সেটার অংশ সেখানে ছিল।
সুবহানাল্লাহ।
হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাম যুদ্ধের সময় এই সিন্ধুককে সামনে রাখতেন। এই সিন্ধুককে সামনে রাখতেন, এর দ্বারা বনি ইসরায়েলের অন্তরসমূহ প্রশান্তি বিরাজমান থাকত। তার পরবর্তী সময়ে এই তাবুত বনি ইসরায়েলের মধ্যে বংশ পরম্পরায় চলে আসছিল। যখন তাদের সামনে কোন জটিল বিষয় উপস্থিত হতো, যে কোনো জটিল বিষয় যখন উপস্থিত হতো, তখন তারা এই তাবুতকে সামনে রেখে প্রার্থনা করত আর সাফল্য মণ্ডিত হতো।
এগুলো তো প্রাণ নেই, জড় পদার্থ। আর খুদ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিসাল্লাম তো হচ্ছে প্রাণেরও প্রাণ।
শুধু তাই আপনার এরপর ওনারা যখন কোন যুদ্ধে যেতেন, শত্রুদের মোকাবেলা করতেন, তখন ওই এর বরকতে এই তাওবাতুস সাকিনার বরকতে তারা বিজয় লাভ করত।
সুবহানাল্লাহ।
বনি ইসরায়েলের অবস্থা যখন খারাপ হয়ে গেল এবং তাদের অপকর্ম অতিমাত্রায় যখন বেড়ে গেল, তখন আল্লাহ তাআলা তাদের উপর আমালিকা সম্প্রদায়কে বিজয় করলেন। তখন তারা সেই তাবুত তাদের নিকট থেকে ছিনিয়ে নিয়ে গেল, অর্থাৎ সেটা সম্মান যখন কমে গেল সেটার প্রতি। দেখেন, একটা হচ্ছে নবীদের তাজিম, আরটা হচ্ছে নবীদের সাথে সংশ্লিষ্ট জিনিসের এটা তাজিম যখন কমে গেল, আল্লাহ তাআলা সেই নিয়ামত থেকে ছিনিয়ে নিলেন। ছিনিয়ে নেওয়ার পর সেটা আপনার এরা কি করলো, এরা দেখতে পেলো যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন গন্ধ আযাব এদের উপর আসতে লাগলো। তো তারা কি করলো, এটাকে একটা গাড়ির উপর দিয়ে আপনার ছেড়ে দিল। যখন তারা এই তাবুতখানাকে একটা গরুর গাড়ির উপর রেখে গরুগুলোকে ছেড়ে দিল, তো ফিরিস্তাগণ সেটাকে বনি ইসরায়েলের সামনে তালুতের নিকট নিয়ে আসে। আর এরপর থেকে এই তালুতের কাছে নিয়ে আসার কারণে তালুতকে আল্লাহ তাআলা বাদশাহী দান করলেন। শুধু এটার বরকত।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ওনাকে আল্লাহ তাআলা বাদশাহী দান করলেন, উনি তো আবার অর্থাৎ বনি ইসরায়েলের জন্য তালুতের বাদশাহী যে নিদর্শনটা হয়েছিল এটা হচ্ছে সেই তাবুতের সাথে। কেমন বরকত নয় জিনিস, গ্রামের এই জিনিসগুলো বরকত এরকম হয়, এগুলার বসিরার কারণে যদি এত নিয়ামত অর্জন হয় তাহলে সেই জাত এক একজন নবীদের জাত কি
নবীদের। আসলে এখানে দর্শক শ্রোতা, যে আমরা একবার স্পষ্ট বসিলা যে বিষয়টা আমাদের আজকে, আমাদের তো শ্রেষ্ঠ বসিলা এটা তো হচ্ছে আমরা যে বিষয়টা নিয়েছি এটা হলো সবচেয়ে আলা, যেটার উপর আর কোনো বসিলা হতে পারে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্বাভাবিক যে ছোটখাটো যে নবীদের ব্যবহৃত যে বস্তুগুলো সিন্ধুকের মধ্যে, ওই সেই সিন্ধুককে সামনে রেখে দোয়া করা হতো, বিজয় লাভ করা হতো। কোন কোন কিতাবে লেখা হয়েছে সেই সম্প্রদায় তাদের অভাবের সময়ে যদি সেই সিন্ধুককে সামনে রেখে দোয়া করতেন তাদের অভাব দূর হয়ে যেত। আসলে এই যে বিষয়গুলা, যদি আমরা আমাদের ইমান আকিদাকে যদি আমরা মজবুত করতে চাই তাহলে আমাদেরকে ইতিহাস আমাদেরকে জানতে হবে, যে কোরআন এবং হাদিসের যে পূর্বে যে ইতিহাস, যেমন কোরআন করিমের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে চোখের জ্যোতির ব্যাপারে ওনার সন্তান হযরত ইউসুফ আলাইহিস সালামের যে ইয়াকুব আলাইহিস সালামের যে সন্তান ইউসুফ আলাইহিস সালামের কোরআনুল কারীমের মধ্যে যখন ওনার ভাইয়েরা যখন ইউসুফ আলাইহিস সালামের সন্ধান পেল ইউসুফ আলাইহিস সালাম তিনি নবী ছিলেন ওনার বাবাও নবী তখন তিনি ওই যে ওনার বাবা যে কাঁদতে কাঁদতে সন্তানের জন্য ওনার অন্ধত্ব হয়ে গেল যে ডাকসা হয়ে গেল এটাও তিনি জানতে পারলেন তখন তিনি ওনার জামা দেখেন ওনার ইউসুফ আলাইহিস সালামের ব্যবহৃত সে জামা ভাইদেরকে দিয়ে ওনার আব্বার জন্য ইয়াকুব আলাইহিস সালামের জন্য পাঠিয়ে দিলেন যে বললেন যে আমার এই জামাকে যাতে করে কি আমার আব্বা চেহারার মধ্যে যাতে করে কি করে নেই বুলিয়ে নেই তো ঠিক যখন অনুরূপ করা হলো তারা ইউসুফ আলাইহিস সালামের সেই জুব্বা মোবারক ব্যবহৃত কাপড়কে ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন নিয়ে গেলেন ওনার চেহারার মধ্যে যখন বুলিয়ে দেওয়া হলো সাথে সাথে ওনার চেহারার জ্যোতি চলে আসলো
এখানে একটা বিষয় ইমরান ভাই ইয়াকুব আলাইহিস সালাম তিনিও নবী ইউসুফ আলাইহিস সালাম তিনিও নবী ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছেন বাবা
বাবা
ইউসুফ আলাইহিস সালাম হচ্ছেন ছেলে
ছেলে
আল্লাহ রাব্বুল্লাহ আলামিন কি প্রমাণ নিদর্শন এখানে বললেন যে ছেলের দ্বারাও বাবা উপকৃত হতে পারে অর্থাৎ কোনো কিছুকে ছোট মনে করা যাবে না অর্থাৎ এখানে একটা বিষয় যে আমরা অনেক সময় মনে করি যে ওই তো হচ্ছে আমার ছাত্র ও তো আমার ছোট ও তো আমার এটা এটা আমার সেটা তো ওই দিনের ছেলে ওর কাছ থেকে আমি কি শিখবো ওর কাছ থেকে আমি কি নিব তো আল্লাহ রাব্বুল্লাহ আলামিন এখানে এটা বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের কাছে মর্যাদা এক একজনের এক এক রকম হয়ে থাকে আর এখানে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন চাইলে ইয়াকুব আলাইহিস সালামকে নিজে ভালো করে দিতে পারতেন নিজের ছেলের জামা কেন নিয়ে আসলেন এটা ধরো আল্লাহ তাআলা এটাই নিদর্শন এটা হচ্ছে আল্লাহর ওলি এবং আল্লাহর যারা নৈকট্যবান বান্দা হয় ওনাদের যেই স্থান ওনাদের ব্যবহৃত জিনিস এগুলো আল্লাহ তাআলা নিদর্শন হয়ে যায়
এটা কিয়ামত পর্যন্ত যাতে আমরা ওসিলা কি আমরা কি করি
গ্রহণ করতে পারি
গ্রহণ করতে পারি আমরা
তাছাড়াও ওয়াত্তাকিদু মাকাম ইব্রাহিমা মুসাল্লা
ওয়াত্তাকিদু মিন মাকাম ইব্রাহিমা
মুসাল্লা মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা আল্লাহ রাব্বুল আলামিন এই মাকাম ইব্রাহিমকে কেন মুসাল্লা বানালেন মাকামে ইব্রাহিম কি যারা হজে গিয়েছেন উমরাতে গিয়েছেন দেখেছেন
আমাদের অনেক সময় দরকার আছে
আমি সংক্ষিপ্ত বলে দেই সেখানে কিন্তু সেখানে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নেই অথবা ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে থাকেনও নাই ওইখানে ওই পাথর শরীফ রাখা আছে যে পাথর শরীফের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের নির্মাণ কাজ করতেন
এই
পাথরের স্থান কোথায় ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের নিচে
সুবহানাল্লাহ
ইব্রাহিম আলাইহিস সালামের কদমের নিচে যার স্থান এই স্থানটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাকাম ইব্রাহিম মুসাল্লা
কিয়ামত পর্যন্ত ওসিলা হয়ে গেল যদি কেউ সে মাকাম ইব্রাহিমের মধ্যে যদি কেউ দোয়া করে মানে যে খানায় কাবার যখন আপনার যখন হজের বিষয়টা যখন আপনার সামনে নিয়ে আসবেন যে কোথায় কোথায় দোয়া কবুল
হয় মাকাম ইব্রাহিমকে সামনে রেখে দোয়া করে দোয়া কবুল হয় তাহলে এটা দিয়ে জিন্নান আরজ করে দেই যেহেতু এসে গিয়েছে আজকাল অনেক ফুটুয়া লেগে যায় মাজার শরীফে গেলে আল্লাহর ওলিদের কবর শরীফে গিয়ে দোয়া করলে হ্যাঁ দোয়া করলে ফুটুয়া লেগে যায়
দোয়া তো দূরের কথা বলা হচ্ছে যে সেখানে
যাওয়াই যাবে না আবার অনেক সময় দেখা যায় যে তাদের দিকে ফিরিয়ে মালিক রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি ইনার কাছে তৎকালীন জামানার বাদশাহ মনসুর আসলো এসে জিজ্ঞেস করলো যে আমি কি কিবলা মুখী হয়ে দোয়া করব নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার দিকে মুখ করিয়ে দোয়া করব
সুবহানাল্লাহ
তখন ইমাম মালিক রহমাতুল্লাহি তাআলা আলাই তিনি এই জবাবে কি আরজ করলেন তিনি আরজ করলেন যে তুমি কেন ওই নূরানি চেহারা থেকে মুখ ফিরাবে এই চেহারার ওসিলা দিয়ে খুদ আবু তালিব তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই নূরানি চেহারার ওসিলা দিয়ে দৃষ্টি প্রার্থনা করতেন আর যখন এই আরবের মধ্যে বিভিন্ন সময় খরা বিভিন্ন সময় দুর্ভিক্ষ দেখা দিত তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নূরানি চেহারার ওসিলা দিয়ে দোয়া করা হতো আর আল্লাহ রাব্বুল আলামিন এরকম অসংখ্য ঘটনা হাদিসে পাকের মধ্যে এবং বুখারী শরীফের মধ্যেও ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা একটা বাব নির্ধারণ করেছেন যে
কোন ইমামের কাছে ইস্তেসকার সওয়াল করা, ইস্তেসকার সওয়াল অর্থাৎ
প্রার্থনা,
প্রার্থনা করা, ইমামের কাছে ইস্তেসকার প্রার্থনা করা, এটা একটা বাব তিনি নির্ধারণ করেছেন। এখানে হাদিস মুবারাকা এনেছেন যেখানে মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিয়ে সাহাবায়ে কিরাম আল্লাহ তাআলার কাছে দোয়া চেয়েছেন, এরকম অসংখ্য হাদিস। এবং একটা হাদিস এটাও যেটা প্রসিদ্ধ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যে ওই সময় মদিনা শরীফের মধ্যে বৃষ্টি হচ্ছিল না অনেকদিন যাবত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে সাহাবায়ে কিরাম আরজ করলেন যে আপনি একটা পথ বাতলিয়ে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ওই মদিনা শরীফের যারা গম্বুজ, সবুজ গম্বুজ দেখা যায়, সবুজ গম্বুজের উপরে কিন্তু একটা ছোট্ট একটা দরজা আছে, অর্থাৎ জানালা আছে, ছোট্ট একটা খিড়কি আছে। ওই বললেন যে ওই খিড়কিটা যদি খুলে দেওয়া, খুলে দাও। যখন ওই খিড়কিটা ওই জানালাটা খুলে দেওয়া হলো, মদিনাতে এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো
যে
মদিনা শরীফের সবকিছু সয়লাব হয়ে গেল।
সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানে আমাদের নির্দিষ্ট সময় আমাদেরকে শেষ করতে প্রায় একেবারে নিকটেই। সর্বশেষ যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইবা সাল্লামের ওসিলায় যে তওবা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা ইবা সাল্লাম পৃথিবীতে জাহিরি হোক অথবা রওজায়ে মুবারক হোক, আমাদের জন্য অনেক বড়, সবচেয়ে বড় ওসিলা। তাফসীর মাদারিক এবং খাজানে ইরফানের মধ্যে ছোট্ট একটা ঘটনা বলেই আমরা আজকে সমাপ্তির দিকে যাবো। এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা ইবা সাল্লামের জাহিরি বিশাল অর্থাৎ অফাত যখন রজা মোবারকে চলে গেলেন, তো ওই রজা মোবারকে চলে যাওয়ার পরেই উপস্থিত হলো, এসেই কোরআন করিম যে সূরা নিসার যে 64 নম্বর আয়াতে মোবারকা তেলাওয়াত করলেন। তেলাওয়াত করে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে এই আয়াতে মোবারকা শোনাচ্ছেন, বলতে লাগলো আমি এই হুকুম শুনেছি, আমি আমার আত্মার উপর অত্যাচারী হয়ে আমি ক্ষমার আশায় ইয়া রাসূলুল্লাহ আপনার মহান দরবার আমি উপস্থিত হয়েছি। দেখুন, প্রথমে ওই আয়াতে মোবারকা কি করলেন, তেলাওয়াত করলেন। তারপর বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার আত্মার উপর অবিচার করে জুলুম করে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি, এবার আল্লাহ তাআলার কাছে আমার গুনাহগুলোকে আপনি ক্ষমা করিয়ে দিন। এবার বলা যায় ইয়া রাসূলুল্লাহ যে আমি আপনাকে ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছি, এটাও বলা বলছে ইয়া রাসূলুল্লাহ আমার গুনাহগুলোকে আপনি কি করে দিন, ক্ষমা করিয়ে নিন, অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে কি ক্ষমা করিয়ে দিন। আল্লাহ আল্লাহ আল্লাহ, সাথে সাথে জিন্দা নবী, সমস্ত নবী আপন আপন মাজার শরীফে জীবিত, আমাদের প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হচ্ছে সমস্ত নবীদেরও নবী, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম রওজা শরীফ থেকে আওয়াজ দিলেন যে তোমার গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হয়েছে। আসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি এই যে মহাব্বত, যুগে যুগে যে আমরা দেখি আকাবিরিন যারা, যাদেরকে কিয়ামত পর্যন্ত মানুষ যারা অনুসরণ করবে, যেমন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, কাসিদা নোমানের মধ্যে ইমাম শরফুদ্দিন বুসি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, উনি ওনার কাসিদা বরদা শরীফের মধ্যে, যারা উলামা ইকরাম যারা কিতাবের জ্ঞান রাখেন তারা বিষয়গুলো বুঝবে যে স্পষ্ট ভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওনাকে কে না মানে, এবং কিয়ামত পর্যন্ত যে মানুষে বিশেষ করে হানাফিদের পথ প্রদর্শক ইমাম আবু হানিফা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারে সবচেয়ে বড় ভিখারি, আবার ইমাম শরফুদ্দিন বুসি রাহমাতুল্লাহ তাআলা কাছে দেই পর্দার মধ্যে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবার হচ্ছে যে আমি ইমাম বুসরির আশ্রয়ের কেন্দ্র, যে আমি আপনার এখানে আমি আশ্রয় নেব, আমি অসহায়। আসলে এভাবে ওলামায়ে কেরাম যুগে যুগে আমাদেরকে এটাই শিক্ষা দিচ্ছে যা কোরআন করিমের মধ্যে এসেছে, যা হাদিসের মধ্যে এসেছে। কোন আলিম কোরআন এবং হাদিসের বাহিরে কখনো তারা চলেন না, কারণ ইমাম আবু হানিফার থেকেও বেশি যদি কেউ কোরআন হাদিস বোঝার যদি সে চলে আসে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা গেলেই ওই মহান ব্যক্তি যে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সাহাবায়ে কিরামকে যিনি জিয়ারত করেছেন তিনি হচ্ছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা গেলেই
কুরুন, তিন কুরুনের অন্তর্ভুক্ত।
সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ তাবেঈ ছিলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা। এভাবে যদি আমরা বলি অসংখ্য অসংখ্য ওলামায়ে কিরাম আপনার সিরিয়াল ভাই যারা যুগে যুগে শ্রেষ্ঠ, যারা মুজাদ্দিদ ছিলেন, মুজতাহিদ ছিলেন, হক্কানি উলামায়ে কিরাম যারা ছিলেন, হক্কানি যারা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাভুক্ত ছিলেন, তারা প্রত্যেকেই এই কোরআন হাদিস মোতাবেক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা নিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতেন। আর আমরাও যদি তাদের মতো এইভাবে যদি আমরা আল্লাহ তাআলার কাছে যদি প্রার্থনা করি, অবশ্যই অবশ্যই যে আমাদের সমস্ত পেরেশানির মুক্তির জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা ও সাল্লামের ওসিলাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। আসুন আমরা সালাত ও সালাম পেশ করি।
যমুনন্দিহি সালামালাইকা ইয়া রাসূল
রহমত পূর্ণ হক প্রভাত আমার, রহমত পূর্ণ হক প্রভাত আমার, তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।